সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। আপনারা শুনলেন সঞ্জনা ফিরোজের কাছে। আজকের আলাপনের বিষয় হচ্ছে নারী উন্নয়ন এবং আনুষঙ্গিক বিষয়াদি। আজকে মূলত আমার সঙ্গে আসলে রোকেয়া হায়দার আছেন। রোকেয়া আপা ইতিমধ্যেই চলে এসেছেন স্টুডিওতে।
তোমার এই নারী উন্নয়ন নিয়ে আলোচনা তুমি ভাবলে কি করে যে আমি থাকবো না?
না, আপনি একটু দেরি করে এসেছেন, এই জন্য সঞ্জনা আগেই বলে ফেলেছে আজকের বিষয়টি, এবং সঞ্চালক হিসেবে আমার নাম বলেছে। আসলে তো আপনি মূল সঞ্চালক আজকের অনুষ্ঠানে।
আমি তো ঠিক তোমার সাথে যোগ দিচ্ছি, কেমন হবে?
খুব ভালো হবে। আর আজকে আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আপনার সুপ্রিয় শ্রোতা আবার মনে করিয়ে দেই, আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী দিবস গেল মাত্র গতকাল,
কিন্তু মার্চ মাস গোটা মাস
নারী ইতিহাসের মাস। এই জন্যই আমরা এই বিষয়টিকে আজকে আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে ঠিক করেছি। তো আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন আলোচক হিসেবে, মূলত ইতিমধ্যে যোগ দিয়েছেন কলকাতা থেকে প্রফেসর অপর্ণা ব্যানার্জি। তিনি ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান এবং তিনি নিজেও একজন উইমেন অ্যাক্টিভিস্ট। তিনি নারী অধিকার নিয়ে কাজ করেন, নারী পাচার রোধে কাজ করেন, তার কথা আমরা শুনব। আর নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রোকেয়া আক্তার, তিনিও একজন উইমেন অ্যাক্টিভিস্ট, তিনি একজন ডেমোক্রেটিক নেত্রীও নিউ ইয়র্কে, ডেমোক্রেটিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি এখনো যোগ দেননি, চেষ্টা চালিয়ে যাচ্ছি তার জন্য। কিন্তু অপর্ণা প্রফেসর ব্যানার্জি যোগ দিয়েছেন আপা কলকাতা থেকে। ঢাকা থেকে আমরা মুন্নি শাহকে চেষ্টা করছি, এবং
যাই হোক, ঢাকা থেকে তো আমরা একজনের কথা শোনাবো আজকে বলে ঠিক করেছিলাম, সেলিম লুবনা শামসুদ্দোহ, যিনি যোগ দিয়েছেন ব্যাংকের প্রধান হিসেবে, যেটা বাংলাদেশে কিন্তু আমরা দেখে নিয়ে
আসি। সেটাই, উনি বোধহয় প্রথম একজন ব্যাংকার যিনি এত সর্বোচ্চ পদে আসলেন নারী হিসেবে,
এবং আইটি টেকনোলজি ক্ষেত্রে কিন্তু তার সুনাম আছে, এবং তিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট একটি সংস্থার।
প্রফেসর অপর্ণা সেনকে আমরা স্বাগত জানিয়ে তারপরে নাসিমুদ্দিন পিথির রিপোর্টটি
আমরা শোনাই, তারপরে আমরা তার আলোচনা শুরু করব। তো অপর্ণা ব্যানার্জি, আপনি আছেন লাইনে? নমস্কার, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সময় করে। তো আগামীতে আমরা আলোচনা এগিয়ে যাব। তো সেলিম,
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি যে রিপোর্টটি পাঠিয়েছে, রোকেয়া আক্তার ইতিমধ্যে যোগ দিয়েছেন, আপনি ওয়েলকাম জানিয়ে দেন, তারপরে আমি রিপোর্ট শোনাই।
রোকেয়া আক্তার, আপনি লাইনে আছেন?
জি আছি।
ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমরা যেমনটি বলছিলাম একটু আগেই, যে আমরা ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথি, ব্যাংকের প্রধান কর্মকর্তার দায়িত্বে একজন মহিলা এনেন লুবনা শামসুদ্দোহ, তার বিষয়ে কিছু রিপোর্ট পাঠাবেন, এবং বাংলাদেশে যারা মহিলারা কর্মক্ষেত্রে আছেন, শ্রমক্ষেত্রে আছেন, তাদের বিষয় নিয়ে রিপোর্টটি, তো সেটা শুনিয়ে আমরা আলোচনায় যাব।
আচ্ছা, নাসরিন হুদা বিথি যে রিপোর্টটি পাঠিয়েছে তার একটি মুখবন্ধ লিখে আমাকে পাঠিয়েছে, আমি একটু পড়তে চাই।
পড়ো।
বাংলাদেশের গার্মেন্ট শিল্পের 85% নারী কর্মী, নিজেদের অধিকার সম্পর্কে দিনে দিনে তাদের চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। উদ্যোক্তা এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান লুবনা শামসুদ্দোহ মনে করেন, নারীকে সব বাধা অতিক্রম করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন বিথির রিপোর্টটি শোনাতে চাই।
বাংলাদেশে তৈরি পোশাক শিল্প বাড়িয়েছে নারীর অর্থনৈতিক মুক্তি। তৈরি পোশাক শিল্পের কারণে বাংলাদেশে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বেড়েছে, হয়েছে নারীর ক্ষমতায়নও। আর এই শিল্পে এখন কাজ করছে 85% নারী। পরিবর্তন হয়েছে নারীর চিন্তা চেতনায়। কাজের লোকের পরিবর্তে এখন তাদের নামের সামনে কর্মজীবী নারী। বাবা বা স্বামীর আয়ের প্রতি নির্ভরতা কমে আজ তারা স্বনির্ভর। এসেছে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন।
আমরা যদি পুরুষের পাশাপাশি কাজ না করতাম তাহলে দেশ এত উন্নত হতো না, আমরা তাহলে আরো পিছিয়ে পড়তাম, অভাবে থাকতাম। আমরা এখন অনেক ভালো আছি। বিশ্ব নারী দিবসে আশা করি আমাদের নারীদের জন্য আরো ভালো কিছু করুক, আমরা ভালো কিছু আশা করি। বিশেষ করে গার্মেন্টসের তরফ থেকে মেয়েদের জন্য, নারীদের জন্য যেন কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়।
আগে আমাদের সংসার যেমন চলতো, এখন গার্মেন্টসে এসে অনেক ভালো চলতেছে এবং আমরা ভালো আছি।
আমি কাজ করতেছি দীর্ঘদিন ধরে, ভালোই লাগতেছে। পরিশ্রম করি সংসার আয়নিতের জন্য, ঘরের বাইরে পরিশ্রম করে সংসারে নিজেরা চালাই বা টাকা জমি, ভবিষ্যতে প্রয়োজন আছে। নারীরা ঘরে বসে থাকলেও তো চলবে না, কাজ করতেই হবে, তাই এই জন্য চাকরি করি, পাশাপাশি সংসারের উপর হেল্প হয়, বাবা মা ভাই বোনকে দিতে পারি, স্বামী সংসার হেল্প করতে পারি, দুই টাকা জমাইতে পারি, না জমাইলে ভবিষ্যতে হবে না, তাই আমরা দুজনে পরিশ্রম করি। বিশ্ব নারী দিবসে আমরা চাই ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাতে ওদের চাইতে বেশি অধিকার পায়।
পাশাপাশি আজ যারা সমাজের নারীদের মধ্যে শীর্ষস্থান দখল করে আছে, লুনা শামসুদ্দোহা তাদের মধ্যে একজন, যিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রথম নারী যিনি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কোন ব্যাংকের প্রথম চেয়ারম্যান হয়েছেন। তিনি দোহা টেকের চেয়ারম্যান, তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। শুধু তাই নয়, তিনি সফটওয়্যার উদ্যোক্তা, এছাড়াও তিনি বিজনেস ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে 1985 সালে দ্য এক্সিকিউটিভ সেন্টারের ব্যবস্থাপনা সহযোগী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে যোগ দেন। 1992 সালে আইটি নিয়ে ব্যবসা শুরু করেন। আজকের নারীরা কিভাবে সামনে চলার পথে এগিয়ে যাবে জানতে চাইলে তিনি বলেন,
আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এবং আমরা বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি, আমি অনেকদিন ধরে দেখলাম যে আসলে টেকনোলজিতে বা আইটিতে কোনো মেয়েদের কোনো একটা সংগঠন নেই। এটা কিন্তু ট্রেড বডি না, এবং আমরা চেয়েছি যে একসাথে একাডেমিও থাকবে, প্রফেশনালও থাকবে এবং উদ্যোক্তাও থাকবে।
তিনি এও বলেন, বুদ্ধির দিক থেকে মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই, বাধাকে শক্তি মনে করলে সেটা আর বাধা থাকে না।
আমি সত্যি বলতে পারি, হ্যাঁ অনেক বাধা আছে, সামাজিক বাধা, চলাফেরার বাধা, সিকিউরিটির বাধা, কিন্তু আজকে ব্যবসা ক্ষেত্রে আমি যে এখানে আছি বা অন্য কিছু কোথাও কিন্তু বলা নেই যে আমি মেয়েরা পারবে না, মেয়েদের আজকে এটা বাধা বা ওটা বাধা, কোনো আমাদের কনস্টিটিউশনেও বলা নেই। তো তার মানেটা কি, আমাকে এই চ্যালেঞ্জটাও তো নিতে হবে, নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে।
আইটি সেক্টরকে কিভাবে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে তুলে ধরবেন জানতে চাইলে লুনা শামসুদ্দোহা বলেন,
মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশনটা আজকে যে ডিজিটাল বাংলাদেশ, এটাতে কিন্তু একটা যে প্রসার দেখেন খুব ভালো লাগে দেখলে। যদিও ই কমার্স হয়তো ফর্মালি এখনও আসেনি, কিন্তু ই কমার্সে একটা বিরাট ব্যবসা হয়ে গেছে।
লুনা শামসুদ্দোহা এও বলেন, যে কোনো কাজ করা হোক না কেন ভালোভাবে করতে হবে।
আমি সবসময় মনে করেছি যে আমার কাজটা খুব ইম্পর্টেন্ট, যেটাই করেছি আমি, এবং আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যেটাই করেন, আপনার সবসময় আপনাকে দেখতে হবে যে আপনি খুব ভালো করে কাজগুলো করবেন যেটাই করবেন। আজকে ওয়েদার ইউ আর ই কমার্স করছেন বা আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করছেন, যেটাই করেন, সেটার সবচেয়ে বড় ব্যাপার হলো যে আজকে আমি সিনসিয়ারিটি উইথ ডিগনিটি আমি ভালো কাজটা সাকসেসফুলি করতে পারছি।
তিনি বলেন, খারাপ না করার জন্য চেষ্টা করতে হবে, বাধা থাকবে তারপরও চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
সবসময় ভেবেছি যে আমি সৎ থাকবো, আমি নিজের নিষ্ঠা দিয়ে, নিজের সিনসিয়ারিটি, একটা ইন্টিগ্রিটি এবং বিলিভ ইন ইয়োরসেলফ।
কম্পিউটারকে ব্যবহার করে কিভাবে আয়ের পথ বের করা যায় তা বললেন তরুণ উদ্যোক্তা।
ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সিপিএ মার্কেটিং, এসইও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সো এই কাজগুলো মূলত দেখা যায় ছেলেরাই শুধু করছে। কেন শুধু ছেলেরা করবে, মেয়েরাও করবে।
পথ চলে তার আপন গতিতে, তবে এই পথ হতে হবে মসৃণ আর মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ, এগিয়ে যেতে হবে সামনের দিকে।
বাহ, অপূর্ব সুন্দর একটি রিপোর্ট পাঠিয়েছে গীতি।
এবং হ্যাঁ বলো,
এবং মানে এই রিপোর্টে খুব সামান্য 4 মিনিটের হলেও বাংলাদেশে মোটামুটি নারীদের উন্নয়নের যে পর্যায়ে চলে এসেছে অনেক ধারণা,
একটা ছবি মানে ধারণা করা যায়। তো আমি এই প্রসঙ্গে একজনের নাম বলতে চাই এই মুহূর্তে, দেবযানী ঘোষ, যিনি ভারতে কিন্তু বিরাট একটি আইটি সেক্টরে তিনি প্রধান হিসেবে যোগ দিলেন।
হ্যাঁ,
ইন্টেল ওয়েটস যে আছে সেখানে দেবযানী ঘোষ ইন্টেল কর্পোরেশনের কাজ করেছেন আগে বহুদিন ধরে, এবং তিনি প্রেসিডেন্ট ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার সার্ভিসেস কোম্পানিজ, এটার এপ্রিল মাস থেকে প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব নিতে যাচ্ছেন। এই সংস্থাটি গড়ে উঠেছিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি ভারতে 3 দশক আগে, এবং এই 3 দশক পার হয়ে কিন্তু এই প্রথম একজন মহিলা এই দায়িত্বে এলেন। তো এই তিনি দক্ষিণ এশিয়ায় বিভিন্ন জায়গায় কাজ করেছেন, যুক্তরাষ্ট্রেও তিনি একটি বিরাট সংস্থার সাথে কাজ করেছেন, টাটা কনসালটেন্সি সার্ভিস যেটা, তার সাথেও দেবযানী ঘোষ জড়িত। তো আমাদের শুভেচ্ছা রইল যে সিলিকন ভ্যালি থেকে নিয়ে শুরু করে ভারতের সিলিকন ভ্যালিতে তিনি
এটাই বলতে চেয়েছিলাম যে মানে আইটি সেক্টরের একেবারে যেটাকে মক্কা বলা হয় সিলিকন ভ্যালি, সেখান থেকেই শুরু করেছেন এবং এখন তিনি
ভারতে গেছেন, কারণ সেই আইটি সেক্টরে ভারতের কিন্তু হাজার হাজার কর্মী যারা বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্রে তো অবশ্যই তারা কাজ করতে আসছেন আইটি সেক্টরে,
যুক্তরাষ্ট্রে না এসেও কিন্তু আপা অনেকেই কাজ করছেন আইটি সেক্টরে, ওই যে আউটসোর্সিং এর মাধ্যমে ভারতে থেকে
কাজ করছেন,
ইদানিং বাংলাদেশ থেকেও অনেকে যোগ দিচ্ছেন এই কাজে,
ইউরোপে অনেক জায়গায় আইটি সেক্টরে ভারতীয় কর্মীরা ছড়িয়ে পড়েছেন। তো সেটা একটা বিশেষ উল্লেখযোগ্য যে সেইখানে আইটি সেক্টরে বিরাট একটি সংস্থায় মহিলা প্রধান এলেন দেবযানী ঘোষ।
আচ্ছা, আমরা এখন আমাদের মূল আলোচকদের মুখে কিছু কথা শুনি।
বেশ,
আমার মনে হয় প্রথমে প্রফেসর অপর্ণা ব্যানার্জি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নারী এবছর আন্তর্জাতিক নারী দিবস, পুরো মার্চ মাস জুড়েই নারী দিবসের একটি আমেজ থাকবে। নারী উন্নয়ন নিয়ে আপনার ভাবনা কি, আপনার মতামত কি?
নারী উন্নয়ন নিয়ে আমার মতামত যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে মেয়েদের কিন্তু স্বাবলম্বী হতে হবে, স্বনির্ভর হতে হবে। এই স্বনির্ভরতা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমার নিজের, আমি আমার ছাত্রীদের এই কথাই বলি যে লেখাপড়া শিখতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের রোজগার দিয়ে নিজের একটা ঘর, মানে একটা ঘর, নিজের ঘর অর্জন করতে হবে। স্বামীর ওপর নয়, বাবার ওপর নয়, দাদার ওপর নয়, কারোর ওপর নির্ভরশীল হয়ে যেন সে না বেঁচে থাকে, বড় গাছার মতো না বেঁচে থাকে। তো আমার মনে হয় এই স্বনির্ভর শিক্ষা এবং আর্থিক স্বনির্ভরতা মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য অন্যতম প্রাক শর্ত। আর সমস্ত মানে এই ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, এই আর্থিক স্বনির্ভরতার জায়গাটা। কারণ আমরা ভীষণ ভাবে দেখি এই অসহায়তা, ওই বিয়ের পর কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে স্বামীর অত্যাচার, শ্বশুর বাড়ির অত্যাচার, মুখ বুঝে সহ্য করছে, দিয়ে তারপর হয়তো চলে আসতে বাধ্য হচ্ছে, দিয়ে বাপের বাড়িতেও আশ্রয় পাচ্ছে না। তো আমার মনে হয় যে এগিয়ে যাওয়ার জন্য এইটাই হচ্ছে প্রধান হাতিয়ার।
অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার সূচনা বক্তব্যের জন্য।
আমাদের এই আজকের এই অনুষ্ঠান যেমন নিয়মিতভাবে কদিন থেকে শুরু হয়েছে সেলিম,
যে
আমাদের ফেসবুকে লাইভ যাচ্ছে, স্ট্রিম করা হচ্ছে, তো সেখানে কয়েকজনের নাম আমি দেখতে পাচ্ছি, মাসুম বিল্লাহ, আতাউর রহমান, অপূর্ব নাথ আছেন, ওমর শরীফ কুমিল্লা থেকে, অনেকেই শুনছেন, আবদুল্লাহ
মন্তব্য
করছেন ভালো, মাসুম বিল্লাহ বলছে ভালো শুনতে পাওয়া যাচ্ছে, এবং আতাউর রহমান লিখছেন প্রিয় প্রচার মাধ্যম, প্রতিদিন লাইভে আসলে কৃতজ্ঞ হব। মকসুদুর রহমান, ভারত ছাড়া কি বাংলাদেশ চলতে পারে না, এরকম একটা প্রশ্ন করেছেন কেন এই মুহূর্তে। যাই হোক, মাসুম বিল্লাহ মাজেদ লিখছে ধন্যবাদ এই ধরনের প্রচারের জন্য, সবাই শুনছে সেলিম, তো এক একটি করে মন্তব্য আসছেন, সবগুলোতে এই মুহূর্তে না করে আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। আশরাফ মির্জা, আশরাফ মির্জা লিখছে যে তাহলে কি আমরা পশ্চিমবঙ্গ থেকে দেখতে পাবো, এটা সরাসরি শুনতে তো পাবোই, তো হ্যাঁ ভাই, কোনো সময় হয়তো রেডিও টিভি দুটো একসাথেই হবে।
আচ্ছা, আমি
একজন সুদূর নয়
আলোচককে আমন্ত্রণ জানানোর আগে প্রিয় শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলি। আমার ডান পাশে বসা আছেন একজন রোকেয়া এবং টেলিফোন লাইনে আছেন আরেকজন রোকেয়া, দুজনই রোকেয়া হায়দারকে আপনারা সবাই জানেন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি বিশেষ করে এই সাংবাদিকতা ক্ষেত্রে। আমার সৌভাগ্য আমি তার পাশে বসে এখন কথা বলছি।
তোমরাও এগিয়ে আসছো এবং তোমাদের নিয়ে কাজ করাটাই আমার সৌভাগ্য।
এই নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের দৃষ্টান্তে আমি বলছি না পরিষ্কার করে, কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো আমি যার পাশে বসে আছি তিনিও একটি দৃষ্টান্ত, এবং যিনি এখন, যাকে এখন কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি, রোকেয়া আক্তার, তিনি নিউ ইয়র্কে থাকেন, দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে সমাজকর্মের সঙ্গে যুক্ত, নারী মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে তিনি পরিচিত সবচেয়ে বেশি, কিন্তু তিনি নারী উন্নয়নে প্রচুর অবদান রেখেছেন আমি জানি, এবং তিনি এখানকার মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রোকেয়া আক্তার, আপনি শুনলেন বাংলাদেশ এবং ভারতে দুজন সফল নারীর গল্প, একজন হচ্ছে ব্যাংকের প্রধান বাংলাদেশে লুনা শামসুদ্দোহা, এবং আরেকজন ভারতের আইটি সেক্টরের যে দেবযানী ঘোষ, তার বক্তব্য, তার কথা শুনলেন। তো আপনি নিউ ইয়র্কে দীর্ঘদিন আছেন এবং এই সমাজকর্ম মানে বিভিন্ন নারী বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, আপনার কি মনে হয় নারী উন্নয়ন কতটা এগিয়েছে, নারীর ক্ষমতায়ন কতটা হয়েছে বাংলাদেশ শুধু না সারা বিশ্বে?
সারা বিশ্বে গত কয়েক দশকে, যদি এক দশকের কথাই ধরেন।
ধন্যবাদ ফকির সেলিম ভাই এবং ধন্যবাদ রোকে আপা আমাকে যোগ দেওয়ার জন্য, এখানে যোগ করার জন্য। নারী উন্নয়ন, নারী উন্নয়ন আমার মনে হয় একজনের কথা শুনলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বললেন যে মেয়েরা যে গার্মেন্টস এ ঢুকে যেভাবে ওরা কাজ করছে, আমি যেটা মনে করি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে আসার পরে আমাদের নারী উন্নয়নটা অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য বেড়ে গেছে যে নারীরা কিন্তু ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওই সেক্টরে তারা অটোমেটিকলি তাদেরকে নিজেরা নিজেদেরকে এম্পাওয়ার করছে। কারণ আগে দেখতেন, আগে দেখতাম যে আমরা ছোটবেলায় যে মেয়েরা মহিলারা সব বাসায় বাসায় কাজ করে, তখন কিন্তু তাদের যে এই ফ্রিডমটা, লাইক মানসিক ফ্রিডম যেটা বলা হয়, এম্পাওয়ারমেন্ট যেটা, এটা তাদের ছিল না। কারণ তাদেরকে সবসময় নির্ভর করতে হইতো যাদের সাথে কাজ করে, যাদের বাসায়, এবং তাদের হাজবেন্ড বা ভাই বা বাবা, এদের উপর তারা যেটা বলবে সেটাই। কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি হওয়ার পরে, গার্মেন্টস এ মেয়েরা কাজ করার পরে তাদের যে এম্পাওয়ারমেন্ট আমি দেখেছি, আমি যখন বাংলাদেশে ছিলাম আমাদের নিজেদেরই একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল আমার বাবার, আমি দেখেছি যে মেয়েরা তাদের যে মানসিক চিন্তাধারাটা
কতটা পরিবর্তন হয়ে গেছে।
হ্যাঁ, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং এই চিন্তাধারাটাকে আপনি যদি আজকে 20 বছর পরে মনে করেন যে এরা কিন্তু আরো অনেক বেশি আগায় গেছে। এবং বাংলাদেশে এখন এই গার্মেন্টস এর কাজ শুধু না, তাদের এখন অনেকেই আছে যারা ছোট ছোট বিজনেস করে, লাইক অল্প পরিসরে, এবং এই যে তাদের এম্পাওয়ারমেন্টটা তারা নিজেদের তৈরি করে নিচ্ছে, এটা একটা রেভলিউশন আমাদের দেশে, স্পেশালি আমাদের দেশে মহিলাদের জন্য।
ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে যে পীযূষ পাত্র ঝাড়গ্রাম থেকে শুনতে পাচ্ছেন, মোহাম্মদ আলী কুষ্টিয়া থেকে লিখেছেন যে শুনছি, এবং মোহাম্মদ আবদুল্লাহ আলাপন ভালো লাগছে লিখেছেন,
আমাদের সঙ্গে একজন শ্রোতাও যোগ দিয়েছেন।
হ্যাঁ, শহীদুল ইসলাম লিখছেন ভালো শুনতে পাচ্ছেন, সালে শাহরিয়ার লিখছেন যে খুবই ভালো শুনতে পাচ্ছেন, ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা থেকে বলছেন, নিউ বার্তা প্রবাহ, নামটা কি ভাই, যাই হোক আপনারা শুনতে পাচ্ছেন ভালো, সেটা আমাদেরও ভালো লাগছে। যে শ্রোতা টেলিফোনে যোগ দিয়েছেন তার সাথে আমরা কথা বলে নিই।
হ্যালো
হ্যালো, হ্যাঁ সেলিম ভাই নমস্কার, ওকে আপু নমস্কার।
জি নমস্কার,
ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।
জি আমি বাংলাদেশ থেকে।
হ্যালো হ্যালো,
আচ্ছা দীপক চক্রবর্তী আসলে কথা বলছিলেন,
লাইনটা বোধহয় কেটে গেছে,
লাইনটা খুব ভালো নয়। এ বছরের যে আন্তর্জাতিক নারী দিবস, এটার থিম হচ্ছে সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহর, গ্রাম শহরের কর্মজীবন ধারা, এই হচ্ছে এবছরের থিম। আর গত বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা, ছন্দ দিয়ে করা। এটা গত বছরের নারী আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্বকর্মে নতুন মাত্রা, এটা বাংলাদেশ বাংলায় আর কি থিম ছিল গত বছরের। তো আমি এটি কেন বললাম যে গত বছর নারী পুরুষ একসঙ্গে ছিল এই থিমের ভিতরে, নারী পুরুষ কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দূর করতে হবে, এটি কিন্তু এবছর আমরা যুক্তরাষ্ট্রে ভয়েস অফ আমেরিকার সেদিন যে একটা অনুষ্ঠানে এই এই থিম নিয়ে কাজ করার জন্য খুব জোরে সোরে বলা হয়েছে যে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে কর্মক্ষেত্রে। এটা এবার আন্তর্জাতিক নারী দিবসের
তো দূর হয়নি এখনো,
না দূর হয়নি, এই জন্য এটা জোরে সোরে বলা হচ্ছে।
পুরুষরা যখন পাচ্ছে, তুমি পাশে বসে আছো বলে বলছি না, তুমি যখন এসে পাও 1 টাকা, তখন কোন মহিলা এসে পাবে 75 পয়সা।
এটা তো সারা দুনিয়ায় হয়ে
আসছে,
রয়েছে, কিন্তু গত বছরে নারী পুরুষ সমতার কথা বলা হয়েছিল, এবার পুরুষকে বাদ দেওয়া হয়েছে, তার মানে কিছুটা উন্নত হয়েছে, উন্নতি হয়েছে, যার কারণে
পুরুষকে বাদ দিয়ে নারী এগোবে আমরা তো চাই না, পুরুষ নারী দুজনেই নিজেদের ছন্দে এগোবে, হ্যাঁ, এবং দুজনেই এগোনোর পূর্ণ সুযোগ পাবে, অর্থাৎ কোন ধরনের প্রতিবন্ধকতা মেয়েদের রাস্তাতেও থাকবে না, পুরুষের রাস্তাতেও থাকবে না, আমরা তো সেটাই চাই। হ্যাঁ, তো মেয়েদের সময় অবশ্যই পুরুষেরও সময়,
কবিকে স্মরণ করতেই হয় এবং সেইভাবে সেই মনোভাব নিয়েই এগিয়ে যাবে। কিন্তু এতদিন পর্যন্ত যেটা আমার মনে হয় যে মহিলারা বঞ্চিত থাকার কারণে এবং সহিংসতার শিকার হওয়ার কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই মনে হয়েছে ঠেলে এগিয়ে যেতে হবে, তা না হলে সম্ভব নয়। আমি আজ যেখানে বসে আছি খুব সহজে এখানে এগিয়ে আসতে পারিনি। সুতরাং আমার নিজের অভিজ্ঞতা, আমার সহকর্মীদের অভিজ্ঞতা, আমি অনেকের মন মানসিকতা জেনে এতদিনের অভিজ্ঞতার থেকে বলতে পারি যে সেটা সহযোগিতা হয়নি, প্রতিযোগিতা এবং জোর করে ঠেলে এগিয়ে আসার জোয়ার না নিয়ে কেউ মহিলা এগিয়ে আসতে পারেন না। এইসবের কারণে হয়তো এই মনোভাবটা ছিল, এখন আস্তে আস্তে সেটা পরিবর্তন অবশ্যই করতে হবে।
আচ্ছা, আমার এখন একটি প্রশ্ন, যেটি সেটি হলো নারীর ক্ষমতায়নের আমার কয়েকটি রিপোর্ট দেখলাম, কিছু আলোচনাও শুনলাম। এখন নারীর অসহায়ত্বের একটি ছোট্ট উদাহরণ আমি দেই। কিছুদিন আগে একটি পত্রিকার খবর, এটি 6 মার্চ জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, ঢাকায় গণপরিবহনে 94% নারী যৌন হয়রানির শিকার হন।
এটা কিন্তু শুধু বাংলাদেশ নয়, ভারতেও কিন্তু বেশি খুব দেখা গেছে সাম্প্রতিককালে কয়েকটি ঘটনায় এই সহিংসতা ঘটেছে এবং বাংলাদেশে অবশ্যই একটি, যেটার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সম্প্রতি।
হ্যাঁ, তো এইসব বিষয়গুলো কিভাবে মানে অ্যাড্রেস, মানে
এই যে সহিংসতা
বাংলাদেশে বা ভারতে না, এটা কিন্তু এখানেও হচ্ছে, আমেরিকাতে হচ্ছে,
অফকোর্স এখানে,
এটা এখানেও হচ্ছে। এটা শুধু এটা আই থিঙ্ক যেটা হয় আমাদের মন মানসিকতা, একজন পুরুষের মন মানসিকতা হিসাবে আমি বলবো। এখন আপনি যদি এখানেই দেখেন, আমেরিকাতে দেখেন যে মিটু মুভমেন্টটা যেহেতু শুরু
হয়েছে
এবং মিটু মুভমেন্টের মাধ্যমে আমরা জানতে পারছি যে কি ধরনের
হয়রানির শিকার হয়েছে,
হয়রানির শিকার মহিলারা হচ্ছে। সুতরাং আমরা যদি শুধু বাংলাদেশকে দোষ দিই সেটা ঠিক না, এটা আই থিঙ্ক বিশ্বব্যাপী একটা একটা
পাকিস্তানের
মতন একটি সংরক্ষণশীল সমাজেও দেখা যাচ্ছে মিটুর এই যে আন্দোলন তার প্রভাব পড়ছে।
সেটাই,
কালকে আমি আসলে নিউ ইয়র্ক সিটি মেয়রের অফিস, মেয়রের ইনভিটেশনে ওখানে গিয়েছিলাম বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে, ওখানে আমি গিয়েছিলাম। এখন ওখানে মেয়র যেটা এবং মেয়র এবং ফার্স্ট লেডি যে বললেন এবং মেয়রের যেটা ছিল, আমি সেটা বাংলায় বলছি যে ওই যে আপনি বললেন আপা যে একজন একটা একটা কথা আছে যে একজন সার্থক পুরুষের পিছনে একজন নারী আছে, কিন্তু মেয়র যেটা বলতেছে যে না, একজন স্বার্থ পুরুষের পিছনে নারী না, একজন স্বার্থ পুরুষের সাথে একজন নারী আছে, পাশে একজন নারী আছে, এবং সে তার ওয়াইফকে এটা মেনশন করেছে যে আমার সাথে আছে আমার ওয়াইফ। পুরুষদের চিন্তাধারা না, এটা কিন্তু আমাদের মেয়েদেরও চিন্তাধারা যে আমরাই মনে করি যে আমরা তাদের পিছনে
আছি।
আমি বলছি ইন জেনারেল যেটা বলতেছি, আমরা তাদের পিছনে আছি। এই চিন্তাধারাটা যখন আস্তে আস্তে যখন কমে যাবে তখনই কিন্তু আমাদের এম্পাওয়ারমেন্টটা বেড়ে যাবে। আমি আমি যেমন একটা একটা আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিচ্ছি। আমি বাংলাদেশে গিয়েছিলাম কয়েক সপ্তাহ আগে এবং আমার ছোট বোন, আমার ছোট বোনের 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স হচ্ছে 14 বছর, মেয়েটার বয়স হচ্ছে 11 বছর। এবং আমার ছোট বোন যখন ছেলে পানি খাবে, আমার ভাগ্নিকে তার মেয়েকে বলে তাসিনকে পানি এনে দাও, কিছু একটা খাবে তাসিনকে এটা না দাও। কিন্তু তাসিনকে মানে তার ছেলেকে কিন্তু কখনো বলে না যে তোমার বোনকে এটা দাও। তো আমার এটাই হচ্ছে কথা যে আমরা যারা মায়েরা বোনরা, আমাদেরকেই এই চিন্তাধারাটা আগে চেঞ্জ করতে হবে যে শুধু আমি ছেলেকে একভাবে ট্রিট করতেছি, মেয়েকে আরেকভাবে।
বাড়িতে শুরু থেকেই হয়। আমরা অনেক আগে শুনতাম, আমি আপনাকে বলি যে মাছের মুড়াটা যদি বাড়িতে থাকে তো বাড়ির ছেলেটি এলেই খাবে, মেয়ের দিকে তখন নজর পড়ে না।
এক্স্যাক্টলি, আমি বড় হয়েছি ওইভাবে। মুরগির রানের মাংসটা আমার ভাইয়ের জন্য রাখা হয়েছে এবং যদিও আমি সবার বড়,
আমি একবার একটুখানি বিরতি নেব, আমি বলে দিই শ্রোতাদের যারা শুনছেন এবং যারা ফেসবুকে দেখছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 2026193062 এই নাম্বারে। আলাপনের আলোচনা শুনছেন নারী উন্নয়ন ও তার আনুষঙ্গিক বিষয়গুলো। একজন যেমন প্রশ্ন করেছেন পীযূষ পাত্র, কোথা থেকে করছেন জানি না, নারীরা কি নিজেরাই নারী উন্নয়নের মূল বাধা নয়? আর আরেকজন লিখেছেন যে মহিলাদের যে পাচার, নারী পাচার নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বিরাট বাধা। তো এই দুটি প্রশ্ন এসেছে, দুটি মন্তব্য এসেছে। আমি আমাদের
প্যানেলিস্টে
যারা আছেন, লাইনে একজন শ্রোতা আছে, তার কথাটা শুনে নি, তারপরে আবার প্যানেলিস্টের কাছে যাব। হ্যালো,
কালকে হয়ে গেল নারী দিবস, এই জন্য আমি নারীকে এবং সালাম এবং স্যালুট জানাচ্ছি।
ধন্যবাদ।
আমরা যদি একটু বিষয় খেয়াল করে দেখি, ওকে আপা, এই বিষয় দেখবেন কেন, আমরা যে সংসার দেখবেন, যদি আমাদের মা একজন নারী এবং কি এক পরিবারে দেখবেন যে দর্জি কাজ করে সেও নারী, এবং কি দেখবেন যে সংসারে গৃহীত কোনো প্রচন্ড কাজ করলো সেও নারী। তো যে নারী আমাদের যে লালন পালন করে ভরণ পোষণ করে, যে আমাদের মা এবং কি ছোট বোন বড় বোন যে আমাদের লালন পালন যে করে, আমাদের খুবই কিন্তু এগুলো বিষয়ে অনেক ভালো লাগে। কিন্তু আমি একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করে দেখি, এই যে আমাদের যখন কোনো যে আমাদের ছোট বোন যখন কোনো স্কুলে যায়, যখন কতগুলো বেকার ছেলে এবং নাস্তিক ছেলে যখন উত্তক্ত করার কারণে কোনো আমাদের একজন নারী কিন্তু অবশ্যই আত্মহত্যার কিন্তু মানে এই পথটা কিন্তু বেছে নিতে বাধ্য থাকে। আমাদের করার কোনো কিছু থাকে, আমাদের মনে হয় এই যে কিছু কিছু ছেলে যে আছে আমাদের নারীর প্রতি যে মানে হিংসা এবং উত্তক্ত করে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মোটেই কাম্য না। এবং এই নারী দিবসে অবশ্যই আমি নারীকে এমন জানাবো, নারী একজন আমাদের হতে হবে সেই সচেতন থাকতে হবে, কেন আমাদের নারী যদি একজন পারে একজন মানুষকে সুন্দরভাবে বুঝাইতে একজন সংসারে, সে হলে একজন নারী আমাদের মা এবং কি বোন,
আমি প্রথমে স্বীকার করছি, কারণ সৃষ্টিকর্তার কাছে অশেক আমার শুকরিয়া। সেটা হচ্ছে যে একজন নারীর কারণেই এই সুন্দর পৃথিবীতে আমার আসা। সারা পৃথিবীর সব মাকে আমি মানে শ্রদ্ধাভরে চরণ করছি, কারণ যার কারণে এই পৃথিবীর সুন্দর আলো দেখা। তো একজন নারীর অবদান একটা পরিবারে, একটা সংসারে বলি বা রাষ্ট্রে বলি, কোনো অংশে কম না। আমি ছেলেদের ক্ষেত্রেও মানে ছেলেদের থেকে অনেক বেশি তারা ভূমিকা রাখে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমার পরিবারটাতে আমার সংসারটা টিকে রাখছে আমার আমার মা আমার স্ত্রী।
আসলে এটা সব পরিবার।
অনেক অনেক ধন্যবাদ। আপনার মতন সচেতন যদি মানে এক বর্তমান যুগে 100 জনের মধ্যে যদি 50 জন হন, তাহলে কিন্তু সমাজ অনেকখানি এগিয়ে যেতে পারবে। আমাদের প্যানেলে যারা আছেন আপনারা কি মনে করছেন?
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই নারীরাই কিন্তু এই পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। এই জন্য আমি গর্ব করে বলতে পারি যে আমার 3 বোন আছে, 3 বোন হ্যাঁ তারা উচ্চ শিক্ষিত, সুশিক্ষিত। আমি চেয়েছি, আমার পরিবার চেয়েছে, যদি নারীরা যদি শিক্ষিত হয়, উচ্চ শিক্ষিত হয়, তাহলে তার সংসারটা অনেক এগিয়ে যাবে, এবং এই সংসার এগিয়ে গেলে তার সমাজে একটা পরিবর্তন হবে, আর সমাজ পরিবর্তন হলে এই প্রভাবটা পুরো দেশের উপর পড়বে। ফলে দেখা গেছে সব ক্ষেত্রে নারীরা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তো এই জন্য আমি মনে করব যারা বিশেষ করে আমরা পরিবারে আসি, যারা কর্তা আসি, হ্যাঁ যারা তৃণমূল পর্যায়ে যারা আসি বা যে লেভেলে বলি না কেন, তারা যদি নারীকে একটা জায়গা তৈরি করতে পারে, আমি বিশ্বাস করি সব জায়গায় হ্যাঁ এই নারীরা অনেক অনেক হ্যাঁ বেশি অবদান রাখবে, এবং দেশের মধ্যে বা সারা বিশ্বের মধ্যে একটা সুন্দর পরিবর্তন ঘটবে। এটা
অবশ্যই, অনেক ধন্যবাদ। যেমন বলা হয় যে সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দেন, আমি আপনাদের
উন্নত জাতির উপহার দেব।
তো সেটাই আপনি স্মরণ করলেন ভাই, অনেক ভালো লাগলো। আমাদের প্যানেলে যারা আছেন তাদের কথা শুনি আমরা।
এই যে ফেসবুকে যে প্রশ্ন দুটো ছিল যে নারী উন্নয়নের বাধা কি, নারী কি না, আপনারা কি মনে করেন?
ময়নুল শুনছে, পীযূষ পাত্র প্রশ্ন করেছিলেন নারীরা কি নিজেরাই নারী উন্নয়নের মূল বাধা নয়, কি বলবেন আপনারা? আপনাদের দুজনের কাছে প্রশ্ন রাখছি,
প্রথমে আমার মনে হয় প্রফেসর ব্যানার্জির কাছে শুনি।
আমি কি প্রশ্নের উত্তরটা দেব?
জি জি বলুন প্লিজ।
আসলে এটা একটা কি বলবো, বহু মানে চর্চিত কথা হয়ে গেছে যে নারী নারীর শত্রু। তো এই ক্ষেত্রে আমি বলি যে আমরা আসলে পিতৃতন্ত্রকে নিয়ে আলোচনা করছি, মানে পিতৃতন্ত্রের কারণেই তো পুরুষের আধিপত্য আর নারীর অধীনতা। আর পিতৃতন্ত্র এমন একটা ব্যবস্থা যেটা যেটা সম্মতির মাধ্যমে শাসন করে, সম্মতির মাধ্যমে তার আধিপত্য কায়েম করে। হ্যাঁ, এই এই প্রসঙ্গে গ্রামসির হেজেমনির কনসেপ্টটা আমি নিয়ে আসতে চাই। হেজেমনি হচ্ছে এমন একটা ফর্ম অফ ডমিনেশন দ্যাট ইজ বেসড অন কনসেন্ট অফ দ্য সাবঅর্ডিনেট। তো এই ক্ষেত্রে মেয়েদের সম্মতির ভিত্তিতে পুরুষতন্ত্র তার আধিপত্য কায়েম করে। এবং এই সম্মতিটা কি করে আসে, না মেয়েদের জন্মের পর থেকে মগজ ধোলাই করা হয়, সোশ্যালাইজেশন বলে সোশ্যালজিস্টরা, আমরা বলবো ইন্টারনালাইজেশন অফ প্যাট্রিয়ার্কাল আইডিওলজি, অর্থাৎ পিতৃতান্ত্রিক মতাদর্শের আত্মীকরণ। হ্যাঁ, তো এই ঘটনাটাই ঘটে যায় ছোটবেলা থেকে, জন্মের পরে পরের মুহূর্ত থেকে মেয়েকে বোঝানো হয় যে পুরুষের আধিপত্য, তার অধীনতা, এটাই কাঙ্ক্ষিত, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটার কোনো অন্যতা হতে পারে না। তো এই কারণে মেয়েরা অনেক সময় পিতৃতন্ত্রের হাতিয়ার হয়ে ওঠে,
পিতৃতন্ত্রের মূল্যবোধের
ধারক হয়ে ওঠে।
তবে তাদের চেতনা যদি আমরা জাগাতে পারি, আমরা তো সেইটাই চেষ্টা করছি, চেতনা জাগানো, পুরুষের চেতনা জাগানো, মেয়েদেরও চেতনা জাগানো, তাদের মানে তাদের এটা বোঝানো যে এই ব্যবস্থাটা স্বাভাবিক নয়, হ্যাঁ এটা কাঙ্ক্ষিত নয়, এটা পরিবর্তন আনতে হবে।
আসলে আপনি ঠিকই বলেছেন, কারণ একটি মেয়েকে তার চিন্তাধারাটাকে বিরাটভাবে প্রভাবান্বিত করা হয়, পুরুষরা করেন, এবং অনেক সময় আগে থেকেই ধারণা দিয়ে দেওয়া হয় যে তোমার পাশে বসে যে মহিলা কাজ করছে সে কিন্তু উপযুক্ত যোগ্য নয়, এবং তুমি অনেক ভালো, এবং তাকে অনেক সাধুবাদ জানিয়ে, মানে যদি পুরুষদের মধ্যে নিজেদের মধ্যে কোনো রকমের পলিটিক্স থাকে সেটাকে কার্যকর করার একটা হাতিয়ার হিসেবে ওই আরেকজন মহিলা সহকর্মীকেই কিন্তু ব্যবহার করা হয়, এবং সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, মহিলাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, এবং নিজেদের যাচাই বাছাই করে দেখার যোগ্যতা অর্জন করতে হবে।
আমি আপনার সাথে এবং আপনার সাথে আমি একমত, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে শিক্ষিত করতে হবে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য নিতে হবে। এবং যখনই শুধুমাত্র আমাদের পরিবার না, আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও আমরা, আমি বলবো না যে আমরা উপদেশ দিতে যাবো, আমরা
আমাদের
ওইভাবে কথাটা বলতে হবে যে আমরা বুঝতে পারি যে আমরা এগিয়ে আছি, আমরা কারো থেকে কোনো পিছনে নেই,
সেটাই।
কিন্তু এখন আমি যেটা করি এম্পাওয়ারিং দ্য উইমেন, এবং সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য, আমাদের স্পেশালি এখানেও আমেরিকাতে আমি আছি যে আমাদের সমাজে এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, জাস্ট টু এম্পাওয়ার দ্যাম, জাস্ট টু মেক দ্যাম লাইক, ওরা যাতে সবাই বুঝতে পারে যে আমরা একজন মানুষ, শুধু মেয়ে মানুষ না, আমরা একজন মানুষ, এবং মানুষ হিসাবে আমাদের
সেই 95 সালে বেইজিং সম্মেলনে যেমন হিলারি ক্লিন্টনের বিশেষ বার্তা ধ্বনিত হয়েছিল যে নারীর অধিকার মানব অধিকার, আমরা উইমেন্স রাইট ইজ হিউম্যান রাইটস, আমরা যে মানুষ সেটাই, মানে নারী পুরুষ বলে উল্লেখ না করে সবাই মানুষ, নারী পুরুষ নির্বিশেষে। আরেকটি প্রশ্ন করছেন সালে শাহরিয়ার এখন থেকে যে নারী পাচার, এটা কি নারী উন্নয়নের ক্ষেত্রে বিরাট বাধা নয়?
নারী পাচারের বিষয়ে আমার মনে হয় প্রফেসর সেন ব্যানার্জি কাজ করেন। হ্যাঁ, প্রফেসর ব্যানার্জি কাজ করেন।
আসলে আমাদের বিশ্ববিদ্যালয় যে জেলায় অবস্থিত সেই জেলায় নারী পাচার একটা খুব বড় সমস্যা, এবং অবশ্যই এটা নারী উন্নয়নের একটা প্রধান প্রতিবন্ধকতা বলতে পারেন। আর তবে পাচার কেন হয় সেটা বুঝতে হবে। আসলে এই এই জেলা আরো পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাকে চিহ্নিত করা হয় যেগুলো একই মানে পিছিয়ে রয়েছে, মানে সমস্ত ধরনের উন্নয়নে মাপকাঠির হিসেবে পিছিয়ে রয়েছে, যেমন শিক্ষা, যেমন যেমন অর্থনীতি, অর্থনৈতিক যে গ্রোথ। তো এই দক্ষিণ পশ্চিম পরগনা, তারপরে মুর্শিদাবাদ, হ্যাঁ, এগুলো হচ্ছে একটু পিছিয়ে থাকা জেলা, এবং এই পিছিয়ে থাকা জেলায় প্রধানত অর্থনৈতিক তাগিদেই, হ্যাঁ, মেয়েদের আইদার অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা পাচারকারীর হাতে পড়ছে, অথবা তাদের ওই দূরের কোথাও কাজের টোপ দেখিয়ে,
এটা তো অহরহ হচ্ছে। যেমন বর্তমানে বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা, সেখানেও বলা হচ্ছে যে অনেক মহিলাদের, তাদেরকে বলা হচ্ছে যে অন্য জায়গায় কাজ দেওয়া হবে, এই শরণার্থী শিবির থেকে তাদের পাচারের খবরাখবর আমরা শুনছি, এখনো আমরা যাচাই করে দেখতে পারিনি। যাই হোক,
আমি সম্প্রতি ঘুরে আসলাম, তো আমি একটি ছোট্ট উদাহরণ দেই, আমি নাম প্রকাশ করছি না। ঠিক এই প্রশ্নটি আমি করেছিলাম আপা, যে শরণার্থী, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে শোনা যাচ্ছে যে এরকম তরুণী মেয়েদেরকে পাচার করা হচ্ছে, এ ধরনের কোনো অভিযোগ আছে। একজন বড় পুলিশ কর্মকর্তা ছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম এবং তিনি আমাকে নানান কথা বলে টলে শেষে বললেন যে আপনাকে ছোট্ট একটি টিপস দেয়, আপনি যে হোটেলে আছেন, যদি পারেন ভোর 4টার দিকে আপনি একটু জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখবেন রাস্তায় কিছু দেখা যায় কিনা। আমি বললাম কি, আমি দেখিনি। আমি বললাম কি দেখা যায়, আমি কারণ ভোর 4টা আমি উঠতে পারিনি, পারবো না আমি জানি। তো উনি বললেন যে আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে দেখবেন যে এখান দিয়ে অসংখ্য মেয়ে বেরিয়ে যাচ্ছে এবং এরা সব ওই রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা মেয়ে, এই পাচারকারী চক্র এদেরকে ব্যবহার করছে এইভাবে। উনি অফ দ্য রেকর্ড বলেছেন, যদিও আমি কথাগুলো বললাম, কিন্তু এরকম ঘটনা। এই মুহূর্তে
আমাদের অনুষ্ঠান শুনছেন, ভালোই শুনছেন, আহমেদ মুনির, লিয়াকত আলী, এবং আহমেদ মুনির যেমন বলছেন যে দৃষ্টিভঙ্গি পুরুষ মহিলা সবাইকেই পাল্টাতে হবে। সালে শাহরিয়ার তিনি আবার জিজ্ঞেস করেছেন, একটি ভালো প্রশ্ন করেছেন, আমি তার আগে বলছি, মোহাম্মদ জাফরুল্লাহ, মোহাম্মদ মাহমুদা ফিরোজ তারা শুনছেন, এবং সালে শাহরিয়ার বলছেন রাজা সরকারের শুনছেন বলেছেন, সালে শাহরিয়ার বলছেন যে সন্ত্রাসবাদ, এটা কি নারীর জীবনে একটি বিরাট হুমকি নয়? তবে তার আগে সেলিম, আমাদের টেলিফোনে একজন আছেন, তার মন্তব্য শুনুন।
বাংলাদেশ থেকে আছেন ডালিম কুমার, হ্যালো।
হ্যাঁ জি মনজুদ স্যার, ভালো আছেন?
জি জি, কে বলছেন?
ডালিম কুমার বলছিলাম, ভালো আছেন তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি।
আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ম্যাডাম রোকেয়া ম্যাডাম বললেন যে দৃষ্টিভঙ্গি, মানে একজনের মতামত তুলে ধরতে ধরলেন যে দৃষ্টিভঙ্গি উভয়ের না, আমাদের নারীদের মানসিকতার পরিবর্তনটা বিশেষ করে বদলানোর দরকার, কারণ নারীরা নিজেদেরকে নিজেরাই মনে করতেছে অবলা, নিজেদেরকে পণ্য মনে করতেছে, নিজেরাই মানে
এটা কিছু কিছু পর্যায়ে আছে,
খুব সেটা যেমন আলোচনায় আপনি শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই,
একটা সময় এরকম ধারণা ছিল কিন্তু এগুলো পাল্টাচ্ছে এখন, আপনি দেখবেন যে পরিবার পর্যায়ে থেকে
আমরা শুনেন, আমরা যদিও পাল্টাচ্ছে, মানে নারী শিক্ষার অগ্রগতিটা অনেকটা দৃশ্যমান হচ্ছে, যদিও তবুও কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটাও আমাদের ওই রকমই শিক্ষা দিচ্ছে যে নারীরা আজীবন ওই রকম মানে পুরুষের পুরুষতান্ত্রিক শাসনে মাকিয়া থাকবে, পুরুষের অধীন থাকবে, এবং তাদের মনে এটাই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু পুরুষের দৃষ্টিভঙ্গি শুধু বদলালই হচ্ছে না,
খুবই ভালো, এটা এটা নিয়ে একটু আলোচনা শুনতে চাই প্রফেসর ব্যানার্জি আপনার কাছে।
যখন আলোচনা করেছি আমি সেই কথাটাই বললাম যে মেয়েদের মগজ ধোলাই করা হয় তো জন্মের পর থেকে, এবং তাদের শেখানো হয় যে যে তারা অবলা, তারা দুর্বল, তাদের যুক্তিবোধ নেই, তাদের বুদ্ধি কম, এবং রান্না এবং কান্না এই দুটো নিয়েই তাদের জীবন। হ্যাঁ, ছোটবেলা থেকেই, একদম জন্মের পরের মুহূর্ত থেকে, ধরুন শিশু, দুটো শিশু জন্মালো, একটা পুরুষ শিশু, একটা কন্যা শিশু, দুজনেই কিন্তু কাঁদে, কিন্তু সমাজ এমন ভাবে যে লিঙ্গসত্তা নির্মাণ করে যে কান্নাটা হয়ে যায় মেয়েদের বিষয়, মেয়েদের চারিত্রিক লক্ষণ, এবং ছেলেরা কাঁদলে বলা মেয়েদের মতো কাঁদছো কেন? হ্যাঁ, তো এই সমাজই শিখিয়ে দেয়, এটা তো সামাজিক সামাজিকীকরণের প্রক্রিয়া।
অথচ আবার একই সঙ্গে কিন্তু কোনো,
তো এই জন্যই মেয়েরা মেয়ে ভাবতে শিখে যে তারা দুর্বল, তারা অবলা।
হ্যাঁ সেটা, কিন্তু আবার একটা জিনিস যেমন বলছে যে কোনো ইমোশন, কোনো আবেগ অনুভূতিতে কোনো ছেলেকে কিন্তু কাঁদতে তখন দেয়া হয় না, কাঁদতে পারে না, কারণ তাদের সেইভাবেই গড়ে তোলা হয় যে কাঁদলে বোধ হয় এটা একটা অসহায়ত্বের লক্ষণ, একটি মানে ঠিক পুরুষের যোগ্য না,
নির্মাণ করে এবং তাকে শেখায় যে কাঁদাটা ছেলেদের কাজ নয়, কিন্তু ছেলেদের ভেতরে কি আবেগ নেই?
সেটাই। আচ্ছা, এই বিষয়ে
কাঁদেছে
এই বিষয়ে চমৎকার একটি মন্তব্য পাঠিয়েছেন সাইফ ফাতেমা লিয়াকত ফেসবুকে এই মাত্র। সুশিক্ষিত মানব সম্প্রদায় গড়া ছাড়া তথাকথিত কথিত শিক্ষিত মাহলেই যে একটি শিক্ষিত জাতি গড়ে উঠবে তা কিন্তু নয়, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য, একটি শিক্ষিত জাতি তথা মানব সম্প্রদায় গড়ে তুলতে হলে নারী পুরুষ উভয়কেই সুশিক্ষিত মানুষ হিসেবেই গড়ে তুলতে হবে।
মানুষ হিসেবে, সেটাই তো বলছি, নারীর অধিকার, মানবাধিকার যেটা বেইজিং এর থেকে প্রতিধ্বনিত হয়েছিল সেটা পরবর্তীতে এই সব শব্দেই প্রকাশ করা হচ্ছে।
আমাদের প্রচুর পরিমাণে লোকজন মন্তব্য করছে, আসলে এই বিষয়ে সব পড়া যাচ্ছে না।
আলি আহমেদ মুনির একটা জিনিস বলছে যে সরকারের আইন আছে কিন্তু সমাজের সর্দারদের কারণে তা অমান্য হচ্ছে।
আইন করে কতটা এটা নিয়ন্ত্রণ করা যায়? মানুষের সচেতনতা বাড়ানোটাই হলো মূল বিষয়, আর সেই সচেতনতা বাড়ানোর কাজ আমার মনে হয় যে গণমাধ্যমগুলোর বড় একটা ভূমিকা রয়েছে।
গণমাধ্যমের বিরাট একটা ভূমিকা থাকে, সেটা অবশ্যই আমরা যেমন এই মুহূর্তে এই যে আলোচনা করছি।
আচ্ছা, আমরা এই আলোচনা করছি নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, কিন্তু অপরদিকে আমি এখন প্রফেসর ব্যানার্জির কাছে আসছি। আপনার ভারতের টেলিভিশন চ্যানেলগুলোর ম্যাক্সিমাম নাটক এবং সিরিয়ালগুলোতে কেন নারী চরিত্রগুলোকে একটু নেতিবাচকভাবে দেখানো হয়?
না দেখুন, এটা কিন্তু বিতর্কের বিষয়। হ্যাঁ, আমি নিজে এই বাংলা সিরিয়াল নিয়ে একটা সমীক্ষা করেছি, একটা আমার মনে হয় যে নেতিবাচক দেখানো হয় না, মানে হ্যাঁ কোনো কোনো দিক হয়তো নেতিবাচক হতে পারে কিন্তু আবার কতগুলো পজিটিভ দিকও আছে, কারণ মেয়েরা কিন্তু ঘরের মধ্যে প্রতিবাদ করছে। হ্যাঁ, হয়তো ঘরের বাইরে বিভিন্ন ভূমিকায় তাদের আমরা অতটা পাচ্ছি না, কিন্তু ঘরের ভেতরে কিন্তু আমরা মেয়েদের প্রতিবাদী কণ্ঠস্বর পাচ্ছি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই সিরিয়াল সম্বন্ধে একটু পুনর্ভাবনার প্রয়োজন আছে। এবং আমার সার্ভের আরেকটা দিক ছিল যে মেয়েরা যারা সিরিয়াল দেখে তারা কিভাবে সিরিয়ালকে দেখে, তো তারাও কিন্তু সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়, মানে যখন যে মেয়েটি প্রতিবাদ করছে তো সেই মেয়েটি তাদের কাছে প্রেরণা হয়ে ওঠে। কারণ দেখুন, পিতৃতন্ত্র তো শুধু বাইরের জগতে নয়, পিতৃতন্ত্র তো ঘরের ভেতরে, দাম্পত্যের মধ্যে, সম্পর্কের
মধ্যে,
তো সে হ্যাঁ হ্যাঁ তো আমরা ঘরের ভেতরে কিন্তু প্রতিবাদ দেখি।
লিয়াকত আলী, সাইফ ফাতেমা এবং আহমেদ মুনির, দিদারুল আলম সবাই শুনছেন। এবং দিদারুল আলম লিখছেন, নারীরা কেন জানি নতজানু থাকাতে নিয়ম নতজানু থাকাকে নিয়ম মনে করে।
ওই যে প্রফেসর ব্যানার্জি বললেন যে আমাদেরকে শেখানো হবে মগজ ধোলাই করে।
যাই হোক, আমার মনে হয় যে তিনি তার জবাব পেয়ে গেছেন।
আচ্ছা, খুলনা থেকে একজন ইমেলে প্রশ্ন করেছেন একটি, মুকুল সর্দার ডাকব খুলনা বাংলাদেশ থেকে। বাংলা বিভাগের সকলকে শুভেচ্ছা, বিশ্বের সকল নারীর প্রতি সম্মান জানিয়ে আজকের আলাপনের আলোচকদের কাছে সবিনয়ে জানতে চাই, নারী উন্নয়নের ক্ষেত্রে অন্তরায়গুলো আসলে কি কি? একজন নারীর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কি ভূমিকা থাকা উচিত?
কিন্তু আমাদের হাতে অত সময় নেই, খুব চট করে জবাব দিতে হবে। আমরা
শেষ দুটো মন্তব্য দুজনের কাছে শুনি।
অপর্ণা ব্যানার্জি, রোকে আছে, দুজনের কাছেই যাব আমরা, বলুন তো।
হ্যাঁ, প্রথম প্রথম প্রয়োজন সচেতনতা, দ্বিতীয়ত স্বনির্ভরতা। আমার মনে হয় এই দুটো দুটোই খুব জরুরি। আমার নিজের
হ্যালো
রোকে আক্তার, আপনার শেষ মন্তব্য শুনতে
চাই। আমি আপনার সাথে একমত হয়ে বলতেছি, দুটোরই সচেতনতা দরকার, এবং সেই সাথে এটাও বলতে চাই যে সময় আসছে এবং এটা খুব তাড়াতাড়ি আসছে, চেঞ্জ হবে এবং চেঞ্জটা খুব তাড়াতাড়ি হবে। সুতরাং আপনারা যারা শুনছেন এবং বলছেন মন্তব্য করছেন, সবার সাথে আমি বলতে চাচ্ছি যে মেয়েরা আর পিছিয়ে থাকবে না ওইভাবে। মেয়েদের চিন্তাধারা অনেক বদলে গেছে এবং বদলে যাবে। এখনো যারা আমাদের মায়েরা আমাদের বোনেরা আছেন যারা নাকি ওইভাবে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য অলমোস্ট দেয়ার, তারাও চিন্তা ভাবনা বদলে ফেলতেছেন। সুতরাং আমি বলবো আমার শেষ কথা যে
আমাদের আজকে শেষ করতে হয়, আমাদের হাতে খুব সময় নেই আর একেবারেই। আলিমুদ্দিন শিকদার, আপনার ইয়ে ছিল যত চেষ্টা করুন মেয়েদের কখনো দমন করে রাখা যাবে না। আকবর হায়দার কিরণ, সালেহ শাহরিয়ার, আহমেদ মুনির, পীযূষ পাত্র, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ছিলেন আমাদের সঙ্গে।
আশা করি আজকের আলোচনা আপনাদের যারা শুনছেন তাদেরকে সচেতন করবে এবং আপনারা অন্যদেরকে সচেতন করবেন নারী উন্নয়ন এবং নারীর প্রতি যেন আরো ভালো আচরণ করা যায় ভবিষ্যতে।
সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।